الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে হুজুর সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমআর দিন শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির ঘটনাসমূহ শুনে আসছিলাম। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন যখন শহীদ হয়, অতঃপর ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যারা সদস্য ছিল, মহিলা ছিল আর একমাত্র পুরুষ ছিল জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে কত নির্মম নিকৃষ্ট আচরণ করেছে। না শুধু ইবনে জিয়াদ করেছে, আমরা পিছনের বয়ানগুলোতে শুনেছি ইবনে জিয়াদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারককে এবং আলে বাইতের মাথা মুবারকগুলোকে ইয়াজিদের কাছে পাঠালো দামেশকে, দামেশকে নেয়ার পর প্রাথমিকভাবে ইয়াজিদ সকল লোকদের সামনে সে তিরস্কার করল যে তোমরা কেন নবী পরিবারের সাথে এমন আচরণ করেছ। এর পরক্ষণেই এই কূটকৌশল নিকৃষ্ট মালউন ইয়াজিদ সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য শহীদদের মাথাগুলোকে শাহী দরবারের মধ্যে ঝুলিয়ে রাখল, রাতের বেলা সেখানে রাখত আর দিনের বেলা দামেস্কের অলিতে গলিতে ঘুরাত। এমনিভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর ইয়াজিদ বলল যে এই কাফেলার যারা আছে তাদেরকে মদিনায় পাঠিয়ে দাও। নোমান বিন বশির এক তাবিঈ ছিলেন যিনি আলে বাইতের প্রতি মহাব্বত রাখতেন, নোমান বিন বশিরকে ডাকলেন, যিনি একজন বিশেষ সাহাবী ছিলেন রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে ডেকে বললেন আপনার সাথে আরো 30 জন লোককে নিয়ে শহীদ পরিবারের অবশিষ্ট সদস্যদেরকে বাহন যোগে মদিনায় পৌঁছে দিয়ে আসুন। হযরতে নোমান বিন বশির আলাইহি রহমা তিনি এ কথা শুনে তার প্রস্তাবকে গ্রহণ করলেন এবং নিজের জন্য সৌভাগ্য মনে করলেন 30 জন সহকর্মী সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ওই কাফেলার প্রধান ছিলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নোমান বিন বশির রহমতুল্লাহ তাআলা আলাইকে বললেন আপনি আমাদেরকে অন্য রাস্তা না নিয়ে বরং কারবালার রাস্তা দিয়ে মদিনা পাকিয়ে নিয়ে চলে। সে তার কথা রাখল, কারবালার রাস্তা ধরে মদিনার দিকে অগ্রসর হলেন। যেদিন তিনারা ওই কাফেলা মজলুম, সেই কাফেলা কারবালাতে এসে পৌঁছল, ওই দিন ছিল সফর মাসের 20 তারিখ। 10ই মহরম ঘটনা সংঘটিত হয়েছে, এখানে 20 দিন অতিবাহিত হয়েছে, আর সফর মাসের 20 তারিখ, অর্থাৎ মোট 40 দিন অতিবাহিত হয়েছে। তিনারা এসে দেখলেন যে 40তম তারিখে ওনারা কারবালা এসে পৌঁছল, মজলুম কাফেলা। এসে দেখলেন যে কারবালার পাশে একটি গ্রাম আমারিয়া, ওই গ্রামের অধিবাসীরা যখন ইয়াজিদ বাহিনী চলে গিয়েছিল, তিনারা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য যিনারা ছিলেন তাদের লাশগুলোকে দাফন করেছে। ওই আমারিয়া এলাকার বাসী তারাও ঘটনাক্রমে সেদিন ওই কারবালাতে এসেছিলেন। এদিকে ওই হুসাইনি কাফেলার বাকি সদস্যগণ, এরই পাশাপাশি আমারিয়া গ্রামের লোকজন, সাথে সাথে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি কাফেলাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা শুনে খবর নেওয়ার জন্য কাফেলা নিয়ে এসেছিল, তারাও এই কারবালাতে এসে পৌঁছে। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কারবালাতে এসে পৌঁছলেন, তার স্মৃতি ভেসে উঠল। তিনি আঙ্গুলের ইশারা করে বলতে লাগলেন, এই জায়গাতে আমার ভাই হুসাইনকে শহীদ করা হয়েছে, এই জায়গাতে আমার ভ্রাতুষ্পুত্র আলী আকবরকে শহীদ করা হয়েছে। তিনি স্মৃতিচারণ করতে লাগলেন, তার স্মৃতিপটে সেই শহীদি ঘটনাগুলো মনে পড়তে লাগলো। সবাই কান্নাকাটির মধ্যে বেকারার হয়ে গেল। তখন তিনারা ওই রাত্রি সেখানে অবস্থান করলেন, কোরআন খানি করলেন, দোয়া দুরুদ অতিবাহিত করলেন। তারপর দিন খাবার পাকিয়ে মৃত্যুদের, কারবালার শহীদদের ইসালের সওয়াব করে সবাইকে খাওয়িয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর তারা সেখান থেকে রওয়ানা হলেন মদিনা শরীফের দিকে। ওই কাফেলা চলতে চলতে যখন মদিনা শরীফে পৌঁছল, চোখের সামনে মদিনা শরীফের দৃশ্য দেখা যাচ্ছিল, সামনে মদিনা শরীফ, তখন সবার চোখে আবার অশ্রু সজল হয়ে উঠল। এদিকে তাদের আগমনের খবর যখন পৌঁছে গেল, সে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে যে ছিল তার নামও ছিল ফাতেমা, তিনি যখন শুনলেন বড় মেয়ে ফাতেমা, যার সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু বড় ছেলে বিয়ে হয়েছিল, তিনি শোনার সাথে সাথেই তিনি চলে আসলেন এবং সেখানে ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে ছিল। তারা সবাই মদিনা শরীফের ছোট বড় সবাই মজলুম কাফেলাকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ফাতিমা যখন মজলুম কাফেলাকে সামনে অগ্রসর হতে দেখল, তখন সে একান্ত সবর ও ধৈর্যশীলা হওয়া সত্ত্বেও তার অজান্তে হু হু করে কাঁদতে লাগলো। হৃদয় বিদায়ক দৃশ্য অবতরণ হলো, চারদিক থেকে শুধু কান্নার আওয়াজ বের হচ্ছিল। মহিলাদের এমন অবস্থা হচ্ছিল যে একে অপরকে ধরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। লোকেরা অনেক বুঝিয়ে সুজিয়ে তাদেরকে মদিনা শরীফে প্রবেশ করান। মজলুম কাফেলার একমাত্র জীবিত পুরুষ হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শোকে পাথর হয়ে গিয়েছিলেন, কোনো কথা বলছিলেন না, এক পাশে দাঁড়িয়েছিলেন। যখন সবাই তাকে ঘরে যাওয়ার জন্য অনুরোধ করছিল, তখন হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার বাবা জান ওসিয়ত করেছে, তিনি শহীদ হওয়ার পূর্বে, যুদ্ধে যাওয়ার পূর্বে আমার বাবা ওসিয়ত করেছেন যে আমি মদিনা শরীফে পৌঁছে যেন সবার আগে তার নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজিরি দেই, তাই আমি রওজা পাকে যাওয়ার আগে কোথাও যাব না। অতঃপর হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকে পৌঁছলেন। হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এতক্ষণ সবর ধৈর্যের এক দৃঢ় পিলার ছিল, কিন্তু রওজা পাকের সামনে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। শুধু তিনি এতটুকু বলতে পেরেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দৌহিত্র হুসাইন এর সালাম গ্রহণ করুন। এরপর তার ধৈর্যের বাঁধ ছুটে গেল, অঝোরে কাঁদতে কাঁদতে তার চেহারা কান্নার এক ভাঁজ পড়ে গেল, তার চোখে কারবালার সমস্ত ঘটনা তিনি বলতে লাগলেন। তার কাদার সাথে সাথে মদিনা শরীফের সমস্ত দেওয়াল যেন কাঁপতেছিল। রওজা মোবারক থেকে কাঁপতে কাঁপতে আওয়াজ বের হল, থরথর করে রওজা শরীফ কাঁপছিল এবং আওয়াজ বের হল, জয়নুল আবেদিন, তুমি আমাকে কি শোনাচ্ছ? আমি তো এই সব কিছু স্বচক্ষে অবলোকন করেছি, স্বচক্ষে দেখেছি। মদিনাবাসী ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার যা হুকুম তা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনা শরীফে একবার সেই দিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়েছিল, করুণ পরিস্থিতি হয়েছিল, যেদিন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান, অর্থাৎ জাহিরি পর্দা মুবারক করেন। আর দ্বিতীয়বার আরেক দিন এমন করুণ পরিস্থিতি হয়েছিল যেদিন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকে এসে করুণ বর্ণনা করছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকে হাজিরি দিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং ধৈর্য সহকারে মদিনা শরীফে অবস্থান করতে লাগলেন। হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়েছিল যে যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয়া হতো, তিনি দুই এক লোকমা খাবার খেতে পারতেন। যখন তিনাকে পানি দেয়া হতো, তার চোখ বেয়ে পানি পড়ত আর বলত যে এই পানি কতই না কঠিন অবস্থায় পানির অভাবে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। হযরতে জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তিনি হাসেননি। একবার তার ছেলে ইমাম বাকের রাহমাতুল্লাহ তাআলা আলাই, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম বাকের রাহমাতুল্লাহ তাআলা আলাই জিজ্ঞাসা করলেন, বাবাজি কি ব্যাপার, আমি আপনাকে কোনোদিন হাসতে দেখিনি। তখন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা, আমার চোখের সামনে কারবালার যে দৃশ্য ফুটে রয়েছে তা দেখলে তোমার মুখ থেকে চিরদিনের জন্য হাসি বন্ধ হয়ে যেত, তুমি সারা জীবন কোনোদিন হাসতে না। বেটা, আমি পুত পবিত্র শরীরকে মাটিতে গড়াগড়ি খেতে দেখেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবিকে দাফন কাফনহীন অবস্থায় কারবালাতে পড়ে থাকতে দেখেছি, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে আঘাতে আঘাতে জর্জরিত করে কারবালার তপ্ত বালিরাশির উপর দাফন কাফনহীন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। উলামায়ে কেরাম লিখেছেন, এই পৃথিবীতে পাঁচজন ব্যক্তি অনেক বেশি কান্নাকাটি করেছেন, তারা হলো একজন আদম আলাইহিসসালাম, যখন জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেন, হযরতে ইয়াহইয়া আলাইহিসসালাম আল্লাহর ভয়ে খুব বেশি কেঁদেছিলেন, যে তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার দুই চোখের সামনে দাগ পড়ে গিয়েছিল, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের বিচ্ছেদে কেঁদেছিলেন, আর চার হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি উফাতের পর কেঁদেছিলেন, আর হচ্ছে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ঘটনার পর এত কেঁদেছিলেন, পৃথিবীতে এই ছয়জন ব্যক্তি সবচেয়ে বেশি কেঁদেছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই এটা কান্নারই কথা, এটা হৃদয়ের রক্তক্ষরণেরই কথা, এমন কোন মুসলমান নেই যার হৃদয়ে রক্তক্ষরণ হয়নি কারবালার ঘটনাতে। দেখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শহীদ করা হলো মাত্র 3 বছর কয়েকদিন পর, ইয়াজিদ এর বিরুদ্ধে পুরো আরবের মধ্যে, ইসলামিক সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহের দানা বেঁধে উঠল, বিশেষত মক্কা এবং মদিনা শরীফের মধ্যে পুরোপুরি বিদ্রোহ ছড়িয়ে গেল। ইয়াজিদ ফলিদ সে এক জল্লাদ বাহিনীকে পাঠাল। ওই জল্লাদ বাহিনী যখন মদিনাতুল মুনাব্বারাতে প্রথম আসলো, আসার পর মদিনা পাকে যখন বিশাল বাহিনী, রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় বিশাল বাহিনী নিয়ে মদিনা পাকে যখন আক্রমণ করলো, মদিনা পাকে ওই সময় সাময়িক বাহিনীকে প্রতিহত করার অত প্রস্তুতি ছিল না। যারাই ছিল তারা প্রস্তুতি গ্রহণ করলো, যুদ্ধ হলো, কিন্তু যুদ্ধে তারা শাহাদাত বরণ করলেন। অতঃপর ইয়াজিদের এই জল্লাদ বাহিনী মদিনা শরীফে প্রবেশ করল। ওই জল্লাদ বাহিনী মদিনা শরীফে প্রবেশ করার পর 10,000 মদিনাবাসীকে শহীদ করেছিল। মদিনার ছোট ছোট শিশুদেরকে শহীদ করে বল্লমের উপর উঠিয়ে রাস্তা মদিনা পাকে ঘোরাফেরা করেছিল, মহিলাদেরকে বেইজ্জতি করেছিল 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে কোনো আজান এবং ইকামত হয়নি। বিশিষ্ট তাবিঈ সাহাবিনা, তিনি হচ্ছেন তাবি হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনা করেন মদিনা শরীফে কোনো লোককে ওরা জীবিত ছাড়েনি, রাস্তাঘাট হাট বাজার লাশ আর লাশ পড়েছিল, এমন কোনো ঘর দেখা যায়নি যে ঘর লুণ্ঠন করা হয়নি। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি পাগলের বেশে মসজিদে নববী শরীফের মধ্যে আসলাম, ওই বাহিনীর লোকরা আসলো, এসে আমাকে বলল একে ধরো, আমি তখন পাগলের ভাব ধারণ করলাম। তখন তাদের দলনেতা বলল, এই পাগল একে ছেড়ে দাও। হযরতে সাইয়্যিদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এরপর মসজিদে নববীতে প্রবেশ করলাম, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো আজান দেওয়ার কেউ ছিল না, কিন্তু যখন আজান হতো, আজানের সময় হতো, আমি আজানের আওয়াজ শুনতে পেতাম, একামতের শব্দ শুনতে পেতাম। ওই আওয়াজের শব্দ শুনে যখন আমি আস্তে আস্তে অগ্রসর হলাম, হতে হতে দেখি যে রওজা শরীফ থেকে আজান হচ্ছে এবং সেখানে একামত হচ্ছে এবং জামাত হচ্ছে। 3 দিন পর্যন্ত মসজিদের নববী শরীফের মধ্যে আমার নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরাম ফরমাচ্ছেন। দেখুন, যারা ইয়াজিদের দালালি করে, ইয়াজিদের প্রতিনিধিত্ব করে, যারা বলে ইয়াজিদ ভালো ছিল, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি থুক, যে ইয়াজিদ নিজে তার জল্লাদ বাহিনী পাঠিয়ে মদিনা পাককে বেইজ্জতি করেছেন, 10,000 সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সহ অন্যান্যদেরকে শহীদ করেছেন মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত মসজিদের নববী শরীফ, যে মসজিদের নববী শরীফ এর ইজ্জত রয়েছে বাইতুল্লাহ শরীফের পরে সবচেয়ে ঊর্ধ্বে, ওই মসজিদের নববী শরীফের মধ্যে ঘোড়া বেঁধেছিল ইয়াজিদ বাহিনী, সেখানে পায়খানা প্রস্তাব করেছিল ইয়াজিদ বাহিনী। এত ইতিহাস স্পষ্ট থাকার পরেও ইয়াজিদকে ধোয়া তুলসী পাতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যারা, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে ওই জামানাতেও যারা এ ক্ষমতার লোভে পড়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, মদিনাবাসীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, তারাই হচ্ছে তাদের উত্তরাধিকারী, তারাই হচ্ছে তাদের উত্তরসূরি। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু এখানে খান্দা করেনি ইয়াজিদ বাহিনী, এখানে শেষ হয় নাই। ইয়াজিদ বাহিনী মদিনা শরীফে এই 3 দিন পর্যন্ত হত্যাজং চালিয়ে তাদের সেই জল্লাদ বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথা শুনে তিনি প্রতিরোধ গড়ে তোলেন মক্কাতুল মুকাররমাতে, তাদের সাথে যুদ্ধ হয়। যুদ্ধ সংঘটিত হওয়ার পর তাদের বাহিনী ছিল বিশাল সুসজ্জিত রাষ্ট্রীয় বাহিনী, আর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার বাহিনী তারা ছিল নিজস্ব বাহিনী। প্রতিহত করেন, প্রতিহত করতে করতে বাইতুল্লাহ শরীফের ভিতরে অবস্থান করেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার বাহিনী। বাহির থেকে কাবা শরীফকে লক্ষ্য করে কাবা শরীফে এই ইয়াজিদ বাহিনী একের পর এক মিনজানিক একটি পাথর নিক্ষেপকারী যন্ত্র যাকে বলা হয় পাথর নিক্ষেপ করতে থাকেন। যে তাওয়াফ মাতাফ বলা হয় তাকে, তাওয়াফ করা হয় যে কাবা শরীফে যে মাঠের মধ্যে, পাথরের আঘাতে আঘাতে সেখানে আগুন জ্বলে ওঠে, ওই আগুনে কাবা শরীফের গিলাফ জ্বলে যায়। এবং আপনারা শুনেছেন আরো বলা হয়েছে যে ওই আগুন লাগার ফলে কাবা শরীফের উপর ইব্রাহিম আলহি সালাত ওয়াসালামের সন্তান ইসমাইল আলহি সালামের কোরবানি যে দিয়েছিল জান্নাতি পশু, তার যে শিং ছিল সেই শিং কাবা শরীফের ছাদে সংরক্ষিত ছিল। ওই ইয়াজিদ বাহিনীর আক্রমণে আগুন লাগার ফলে ওই শিং সেদিন পুড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বুঝা বড় দায়। যেদিন এ কাবাতুল্লার গিলাফের মধ্যে আগুন লাগলো, সেদিনই ইয়াজিদ বদবখ সে নারী ফেটে মারা গিয়েছে, আরেক বর্ণায় আসছে সে এক নারীর প্রেমে বিভোর ছিল, তাকে মরুভূমিতে নিয়ে মদ পান করিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাকে চাকু ঢুকিয়ে হত্যা করে। সর্বশেষ ওই নারী তাকে বলেছিল যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাদার না, সে তুমি আমার সাথে ওয়াফাদার হবে না, তাকে হত্যা করে এবং তাকে ফেলে দেয়, শুকুর বিড়াল কুকুর তাকে ভক্ষণ করে। প্রিয় ইসলামী ভাইরা, এখানেই কিন্তু সমাপ্ত না। ইয়াজিদ এই পলিদ এই মালউন মারা যাওয়ার পর তার ছেলে, তার নাম ছিল মুয়াবিয়া, ইয়াজিদের বাবার নাম ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবি, আবার ইয়াজিদের ছেলের নাম ছিল কি মুয়াবিয়া বিন ইয়াজিদ, তাকে সকলেই মিলে বলল যে আপনি খেলাফত গ্রহণ করুন। মুয়াবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বললেন যে না, এই পাপিষ্ঠ মসনদ যা যেটাকে জুলুম করে গ্রহণ করা হয়েছে এটাকে আমি গ্রহণ করি না। নিশ্চিত এর হকদার ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পিতা তার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তোমরা যদি বায়াত গ্রহণ করতে হয় তাহলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করো। এই হযরতে মুয়াবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই কথা বলার পর 40 দিন পর্যন্ত এক ঘরের মধ্যে অবস্থান করেছিলেন এবং অতঃপর সে এখানে তিনি ইন্তেকাল করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপর ইয়াজিদ এর অনুসারী যারা ছিল মুখতার সাকাফি, আমর বিন সাদ, হাওলা বিন ইয়াজিদ, হাকিম বিন তুফায়েল, নরাদম ইবনে জিয়াদ যে সকল কাজের নায়ক ছিল, মুখতার সাকাফি যে কুফাবাসী ছিল, সে তখন দেখল যে এখন সুবর্ণ সুযোগ, সে বাহিনী তৈরি করলো এবং বাহিনী তৈরি করে কুফাবাসীদেরকে বলল যে তোমরা তো চিঠি দিয়ে এনেছিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অতএব এটা তোমরা যদি এর প্রতিশোধ নাও তাহলে হয়তোবা তোমাদের কিছু কাফফারা আদায় হবে। এবং জালামাই বক্তব্য দিতে লাগলো, তখন সকলে প্রস্তুতি নিল এবং কমবেশ 60,000 ইয়াজিদিকে যারা সমর্থন করেছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতে যারা গর্ব করত, এমন এক একজনকে ডাকা হলো। যেমনই ভাবে সর্বপ্রথম আমর বিন সাদকে তলব করা হলো, যে ইয়াজিদ বর্বর বাহিনীর সেনাপতি ছিল, তারই পরিচালনায় কারবালায় যুদ্ধ হয়েছিল, তাকে ডাকা হলো। তখন তার ছেলে আসলো, এসে বলল আমার বাবা সব কিছু ছেড়ে দিয়েছে, মানুষের সঙ্গ এখন নাই, সে একা জীবনযাপন করছে। তখন মুখতার সাকাফি বলল তুমি তাকে নিয়ে আসো, তাকে গ্রেফতার করা হলো। মুখতার সাকাফি এবং তার ছেলে উভয়ের মাথাকে কর্তন করা হলো, কাটা হলো। তার ছেলে বলল আমার কি অপরাধ, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করিনি। তখন মুখতার সাকাফি বলল তুমি যুদ্ধে অংশগ্রহণ করনি ঠিকই, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর তুমি গর্ব করে বলতে এই কুফার মধ্যে আমার বাবা হুসাইনের গর্দানকে কর্তন করেছে, এটাই তোমার অপরাধ। একের পর এক ইয়াজিদিদেরকে মুখতার সাকাফি ধ্বংস করেন এবং সর্বশেষ ইয়াজিদ ইবনে জিয়াদ যে ছিল, ইবনে জিয়াদ এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা হয়, ওই কুফা নদীর পারে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ হওয়ার পর সর্বশেষ ইবনে জিয়াদ পরাজিত হয়, তাকে হত্যা করে তার মাথাকে মুখতার সাকাফির কাছে পাঠানো হয়, তার শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়, মুখতার সাকাফির দরবারে, সেই দরবার গভর্নর দরবার যেখানে হুসাইনে পাকের মাথা রেখেছিল, হুসাইনে পাকের মাথা যেখানে রেখেছিল সেখানে ইবনে জিয়াদের মাথা রেখে, ওই দিন ছিল 10ই মুহররম, যেদিন ইবনে জিয়াদের মাথাকে কুফার গভর্নর ভবনে পৌঁছানো হয় মুখতার সাকাফির কাছে, তখন সেই ইবনে জিয়াদ এবং অন্যান্য যারা ছিল তাদের মাথাকে রাখার পর মুখতার সাকাফি বলেছিল, এই মানুষ কি জানতো একদিন এই 10ই মুহররম 6 বছর পর আবার তোমার মাথা কিভাবে রাখা হবে? কিন্তু বড়ই আশ্চর্যের ব্যাপার যে কথাটি আমি কিছুক্ষণ আগেও বললাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাকে দিয়ে যে কোন কাজ করাবে আমরা কেউ কিন্তু বলতে পারি না, কিন্তু বড়ই ভাগ্যের নির্মম পরিহাস যে ইয়াজিদিদেরকে একে একজন করে খুঁজে খুঁজে হত্যা করেছিল আলে রসুলের দুশ্মনদেরকে, এই বদবক এই অবস্থানের পর নিজের নবুয়ত দাবি করে বসল, নিজের নবী। তখন হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফের এক বিশাল বাহিনী পাঠিয়ে তার মোকাবেলা করেন কুফাতে এবং তাকে হত্যা করে এই ফেতনা থেকে মুসলিম জাহানকে রক্ষা করেন। এই থেকে আমরা শিক্ষা পাই প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে যে কি করাবেন আল্লাহ তাআলার হিকমত বুঝাকে বড়ই কঠিন ব্যাপার। অতএব আমাদের প্রত্যেকের জীবনে ভয় করা উচিত, প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তওবা করা চাই, আল্লাহ তাবারক তাআলার কাছে ফরিয়াদ করা চাই, মাওলা তুমি বড় হিকমতওয়ালা, মাওলা তুমি আমাদেরকে ইমানের দৌলত দিয়েছো, ইমানের মধ্যে বাঁচাইয়া রাখো, আমাদেরকে আলে রসুলের গোস্তাক বানাইও না, নবীর দুশ্মন বানাইও না, আমাদের যেন সদা সর্বদা এই ফরিয়াদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার দিলের মাঝে আলে বায়তের মহাব্বতকে জাগ্রত রাখুক। মনে রাখবেন আলে বায়তের মহাব্বত ইমানের অংশ, আলে বায়তের নবী পরিবারের মহাব্বত শুধু না ইমানের অংশ, আমার এবাদতের অংশ। বলবেন কিভাবে? এবাদতের মাঝে আমরা আলে বায়তকে সালাম দিই, ইমাম হুসাইনে পাককে সালাম দিই। বলেন কই, কোথাও কোনোদিন তো বললাম না আসসালামু আলাইকুম ইয়া হুসাইন, না বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ তুমি নবীর প্রতি রহমত বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মদ এবং তার বংশের প্রতি রহমত বর্ষণ করো। নবী পাকের বংশ হচ্ছে হাসান হুসাইন, নবী পাকের বংশ হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা, তাদেরকে আমরা সালাম প্রদান করি। অতএব আমাদেরকে বিনা দ্বিধায় বিনা বাক্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে কোনো অপশন, কোনো ইতিহাস, কোনো অবস্থান, এই এমন করলেও তো হয়, এমন আর তেমন এখানে চলবে না, এখানে একটাই চলবে আর তা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত। আর কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন, আয় মাহবুব আপনি বলে দিন আপনার উম্মতিদেরকে, আমি তোমাদের কাছে এ দীন ইসলাম প্রচারের বিনিময়ে, ঈমান দিয়েছি এর বিনিময়ে কোনো কিছু চাই না শুধুমাত্র আমার আলের মোহাব্বত ছাড়া। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলে বায়তের মোহাব্বত সিনার মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। তবে মনে রাখবেন আলে বায়তের মোহাব্বত নিঃসন্দেহে, কিন্তু একজনের মোহাব্বতে কিন্তু আরেকজনকে খারাপ বলা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ভালো ছিলেন, ইয়াজিদ বদবক তাকে খারাপ বলতে হবে, কিন্তু তিনার ইয়াজিদ বকবকের কারণে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কখনো খারাপ বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আকালে সেলিম দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু